জ্ঞানী হলো শিখরে ওঠার একমাত্র অগটার ধার এই মোদের
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله দূরের ও কাছের দেশের ও প্রবাসের ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাহে রমজানের ধারাবাহিক অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান নিয়ে আরও একবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি গ্রহণ করি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদে পাক পড়ে আল্লাহ তাআলা তার উপর দশবার রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমেই সাজানো হয়েছে। টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, অবশ্যই আমাদেরকে কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিন। ইসলামী বোনেরা আমাদেরকে কল করবেন না, তবে SMS-এর মাধ্যমে আপনাদের যে কোনো প্রশ্ন শরীয়তের বিধিবিধান জানার জন্য আমাদেরকে মেসেজের মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন, প্রথমত আপনি লিংক শেয়ার করে ঘরে বসে সওয়াবের ভাগিদার হয়ে যান, সাথে সাথে কমেন্টসের মাধ্যমে আপনারা চাইলে আমাদেরকে প্রশ্ন করতে পারেন। আলহামদুলিল্লাহ, শরীয়তের জ্ঞান বৃদ্ধি করার নিয়তে এই অনুষ্ঠান দেখুন, যদি সম্ভব হয় ডায়েরি কলম নিয়ে বসে যান, বিভিন্ন প্রশ্নের উত্তর লিখুন। আলহামদুলিল্লাহ, পূর্বের ন্যায় আজকেও দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি শফিক কাত্তারি মাদানী দামত বরকাতুল আলী আমাদের সাথে রয়েছেন। মুফতি সাহিব বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন। আমরা যাব আপনাদের প্রশ্নের দিকে, দেখি কোন ইসলামী ভাই শরীয়তের কোন বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করেছেন। জি, প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
আমার নাম আমজাদ হোসেন আবির। হুজুরের কাছে একটি প্রশ্ন, ইতিকাফ কি, এর হুকুম কি, জানিয়ে দিলে খুশি হব।
জি মুফতি সাহেব, কি বলবেন এতেকাফের বিষয়ে? এতেকাফ কাকে বলে এবং এর ফজিলত কি, একটু বিস্তারিত আমাদেরকে বলুন।
ইতিকাফ একটি বিশেষ ইবাদত, আর বিশেষ করে রমজানের শেষ দশকে যেই ইতিকাফ করা হয়, এটা রাসূলে মুকাররম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মুবারক সুন্নাত। আর আকায়ে দু জাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তিনি পুরো রমজানই ইতিকাফ করতেন, 20 দিনের ইতিকাফ করতেন, কিন্তু শেষ দশকের ইতিকাফ এটা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বিশেষ করে এটার উৎসাহ প্রদান করেছেন। আর এই ইতিকাফই সুন্নতে মুবারকা, সুন্নতে ইতিকাফ যাকে বলা হয়ে থাকে। না হয় মসজিদে যখনই আপনি যাবেন, তো আপনি যে ইতিকাফের নিয়ত করেন সেটি নফল ইতিকাফ হয়ে যায়। অনুরূপভাবে নফল ইতিকাফ আপনি একেবারে করতে পারেন, তো সওয়াব লাভ করবেন। কিন্তু সুন্নত যে ইতিকাফ, এটি রমজান শরীফের, এটা শেষ দশকের, শেষ 10 দিনের ইতিকাফ, এটিকে সুন্নতের ইতিকাফ বলা হয়ে থাকে। আর এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি এগুলোর ব্যাপারে ফজিলতসমূহ বর্ণনা করেছেন, এমনকি একদিনের ইতিকাফ তার ফজিলতসমূহ বর্ণনা করেছেন। কেননা সাধারণ ইতিকাফের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য কেউ যদি একদিন ইতিকাফ করেন, তো আল্লাহ তার এবং জাহান্নামের মধ্যকানে 3টি পরিখা তৈরি করে দেন। অর্থাৎ এটা দ্বারা অনেক দূরবর্তী, এখানে এটা বোঝানো হয়েছে যে আল্লাহ তাআলা তাকে এত বেশি জাহান্নাম থেকে দূরীভূত করে দেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর ইতিকাফ করেছেন, আর যখন শেষের দশক শুরু হতে লাগল, তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মানুষকে ইরশাদ করেছেন যে আমি লাইলাতুল কদর, শবে কদরের তালাশে ইতিকাফ করেছি, আমাকে সংবাদ দেওয়া হয়েছে এটি শেষের 10 দিনে থাকে, তো তোমাদের মধ্যে যাদের সম্ভব আমার সাথে ইতিকাফ করো। তো শেষের 10 দিনেও বিশেষ ভেজর রাতসমূহে নির্ধারণ করা হয়েছে যে ভেজর রাতে, তো জানা গেল যে এই শবে কদর অর্জনের জন্য ইতিকাফ করা হয়ে থাকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে শুধুমাত্র একবার যখন তিনি ইতিকাফ করেননি, তো পরবর্তী বছর তিনি তার কাজা হিসেবে দশ দিন অতিরিক্ত ইতিকাফ করেছিলেন। তো এটি ইতিকাফের গুরুত্ব বোঝানোর জন্য এই কাজটি তিনি করেছিলেন। তো সমস্ত জীবনই ইতিকাফ করেছিলেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আজওয়াজে মুতাহারাত ওনারাও ইতিকাফ এর এই ইবাদত করতে থাকেন। তো ইতিকাফ পুরাতন এবং প্রাচীন ইবাদতসমূহের মধ্যে একটি চলমান রয়েছে, আর এটি এমন প্রাচীন একটি ইবাদত যার ব্যাপারে কুরআনে মাজিদ, ফুরকানে হামিদের মধ্যেও ইতিকাফকারীদের ব্যাপারে আলোচনা পেশ করা হয়েছে, যে এমন লোকদের জন্য ঘরের পরিচ্ছন্নতা রাখার আল্লাহ পাক হুকুম দান করেছেন। তো এই জন্য যে ব্যক্তি সক্ষম হবেন তার উচিত যে তিনি যেন এই সুন্নত ইতিকাফ পালন করেন। এখন যদি কেউ দশ দিন পূর্ণ করেন তাহলে এটি সুন্নত ইতিকাফ, অর্থাৎ শেষের দশ দিন তিনি পূর্ণ করেন। কিন্তু যদি কেউ দুদিন করেন, তিন দিন করেন, এটা তার নফল ইতিকাফ বলা হবে, সুন্নত ইতিকাফ বলা হবে না। যাই হোক, নফল ইতিকাফেরও নিজস্ব সওয়াব রয়েছে, অবশ্যই করা উচিত।
মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। আলহামদুলিল্লাহ, দাওয়াতে ইসলামের মাদানী প্রেসে এক মাসের এতেকাফ চলমান রয়েছে, দশ দিনের এতেকাফও বিশে রমজান থেকে শুরু হবে। ওই সকল ইসলামী ভাইরা যারা এই অনুষ্ঠান দেখছেন বা ইসলামী বোনেরা যারা এই অনুষ্ঠান দেখছেন, ইসলামী ভাইরা পার্সোনালভাবে যদি এতেকাফের ফজিলত অর্জন করতে চায়, দাওয়াতে ইসলামের মাদানী পরিবেশে এতেকাফ করুন। ইসলামী বোনেরা নিজের ঘরের পুরুষদেরকে পাঠিয়ে দিন, তারা যেন এই এতেকাফ বসে এই স্বভাব যেন লুফে নিতে পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সন্তুষ্টির জন্য আমাদেরকে এতেকাফে বসার তৌফিক দান করুক। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
শরীয়ত
এই বিষয়ে কি দিক নির্দেশনা দিয়েছে একটু বিস্তারিত বলুন।
জি হ্যাঁ, মহিলাদের নিজের ঘরে ইতিকাফ করতে হবে, যেটাকে মসজিদে বাইত অর্থাৎ ঘরের মসজিদ বলা হয়। ঘরে একটি জায়গা হওয়া উচিত যেটিকে আমরা মসজিদ হিসেবে ব্যবহার করব। এই মসজিদটি সাধারণ মসজিদের মতো কোনো মসজিদ নয়, এটাকে ঘরের মসজিদ বলা হয় অর্থাৎ মসজিদে বাইত যেটাকে বলা হয়। তো মহিলাদের জন্য উচিত হচ্ছে তারা প্রকাশ্যে সেখানে নামাজও পড়বেন, ঘরের পুরুষও যারা মুহরিম তারাও সেখানে নামাজ পড়েন, তারাও পড়বেন, বিশেষ করে যখন ফরজ নামাজ মসজিদে গিয়ে আদায় করবেন। আর যদি নফল নামাজ আদায় করেন তাহলে সুন্নত পড়লে সেই জায়গায় নামাজের যেন ব্যবস্থা করা হয়। সার সংক্ষেপ হচ্ছে, মসজিদে বাইত ঘরের মধ্যে থাকা উচিত, এটি পরিচ্ছন্ন রাখলে সওয়াব লাভ করবেন। মহিলারা যারা ইতিকাফ করবেন তারা এই মসজিদে বাইতের মধ্যেই ইতিকাফ করবেন, তাদের ইতিকাফ এখানে হবে, মসজিদে বাইতের মধ্যে তারা ইতিকাফ করবেন, আর তারাও এই ব্যাপারে এটির সওয়াব লাভ করবেন। এটি মনে রাখবেন যে এইভাবে পুরুষ মসজিদের মধ্যে নফল ইতিকাফ করে থাকেন, অনুরূপভাবে মহিলারা মসজিদে বাইতের মধ্যে গিয়ে নফল ইতিকাফ করতে চাইলে তো এটার অনুমতি রয়েছে, এটা তারা করতে পারেন।
মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। ইসলামী বোনার চাইলেও নিজের ঘরে এতেকাফে বসতে পারেন, শরীয়তের বিধান মুফতি সাহেব বলে দিয়েছেন। যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
সালামু আলাইকুম রাহমাতুল্লাহ।
ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
আমার নাম রিফাত। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, রমজান মাসের মাঝখানে কি ফিতরা আদায় করা যাবে?
জি মুফতি সাহেব, কী বলবেন এ বিষয়ে? রমজান মাসে কেউ যদি ইচ্ছে করে ফিতরা আদায় করতে পারে কিনা, শরীয়ত এর বিধান কি একটু বিস্তারিত বলুন।
জি হ্যাঁ, সদকায়ে ফিতর রমজান চলাকালীনও আপনি আদায় করতে পারবেন। তার জন্য প্রয়োজন নয় যে আপনি ঈদের দিনেই দিবেন কিংবা ঈদের এক দুই দিন আগে পরিশোধ করবেন, এটা জরুরি নয়। রমজান চলাকালীন কিংবা রমজানের আগেও কেউ দিতে চাইলে কিংবা রমজানের শুরুতে কেউ দিতে চাইলেও সদকায়ে ফিতর এটি আদায় হয়ে যাবে। হ্যাঁ, যদিও বা যদি কোনো ব্যক্তি ঈদের সকালে ঈদের নামাজের আগে আগে সদকায়ে ফিতর আদায় করেন, তো এটি একটি পছন্দনীয় সময়। তো তাকে দেখতে হবে সেই সময় কোনো শরীফ ফকির, কোনো হকদার, জাকাতের হকদার, সেই সময় তারা খুঁজে পাচ্ছে কিনা। কিন্তু অনেক সময় এমন হয় যে তাদেরকে অবশ্যই দিতে হবে, তো তারা রোডের উপর যারা বসা আছেন যেখানে সেখানে, যারা সাধারণ পেশাদারী ভিখারি হয়ে থাকে, তারা তাদেরকে দিয়ে বলে যে আমরা প্রশান্ত হয়ে গেছে। এই জন্য চেষ্টা করবেন যেন আপনি বুঝে শুনে দিতে পারেন, আর যারা হকদার তাদেরকে আপনারা আদায় করুন, অর্থাৎ যাদের উপর উপযোগী, যারা জাকাতের হকদার, তো তাদেরকেই ফিতরার হকদার বলা হয়ে থাকে। তো জাকাত যেই ব্যক্তিবর্গকে আমরা দিয়ে থাকি। আর জাকাতের যেই নিয়ম কানুন রয়েছে একই পদ্ধতিতে ফিতরার ক্ষেত্রেও একই নিয়ম কানুন রয়েছে। তো ফিতরাও এইভাবে দেখে শুনে আমাদেরকে আদায় করা উচিত। এখন যদি রমজানের মধ্যে এমন কোনো হকদার পাওয়া যায় আর সে ব্যক্তি চাচ্ছে তাকে আমরা দিয়ে দিব, আর যদি আমরা ঈদের নিকটবর্তী সময়ে কিংবা ঈদের দিন তাদেরকে দিই, ঈদের দিন সকালবেলা ঈদের নামাজের পূর্বে সুবহে সাদিকের সময় যদি তাদেরকে দেওয়া হয়, তো ঠিক আছে, আপনি সেই সময়ও দিতে পারবেন। আর এটা মনে রাখবেন যে দিতে হবে যার উপর যেটা ওয়াজিব হয়, কেননা আমরা যেই রোজা রাখি তো রোজার মধ্যকালে আমাদের যে অনর্থক অযাচিত কাজ আমাদের সংগঠিত হয়, তো আল্লাহ তাআলা এটার মাধ্যমে ফিতরা আদায়ের মাধ্যমে সেগুলো ক্ষমা করে দেন।
মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব বলেছেন। সাথে সাথে অনুরোধ করব আপনার জাকাত ফিতরা দান অনুদান দাওয়াতে ইসলামীকে প্রদান করুন। দাওয়াতে ইসলামী বহির্বিশ্বের মধ্যে দিনের খেদমত করে যাচ্ছে, আপনি ঘরে বসে এই বিশাল দিনই খেদমতের সওয়াবের ভাগিদার হবেন ইনশা আল্লাহুল করিম। যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
আমার নাম আলী হাসান রাকিব। হুজুরের কাছে একটি প্রশ্ন, কোনো রোজাদার ব্যক্তি তার সিয়াম ভঙ্গ করার নিয়ত করলে কিন্তু সে তখন কোনো খানাপিনা খায়নি, তার সিয়াম কি ঠিক আছে নাকি ভেঙে গেছে, জানিয়ে দিলে খুশি হব।
জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন।
রোজাদার যদি রোজা ভঙ্গের ইচ্ছে করেন, এখনও রোজা ভাঙেননি, তো এই কারণে তার রোজা ভাঙবে না যতক্ষণ পর্যন্ত রোজা ভাঙার মতো এমন কোনো আমল পাওয়া যাবে না। এখনও তো সে নিয়ত করেছে, তো রোজার জন্য শুধুমাত্র ইচ্ছা পোষণ করার কারণে যে রোজা ভাঙব, এই ইচ্ছা পোষণ করাতে তার রোজা কোনোভাবেই ভাঙবে না। আর রোজা তখনই ভাঙবে যখন রোজা ভাঙার মতো কোনো আমল পাওয়া যাবে, যেমন খাওয়া দাওয়া করল, ঔষধ খেল, কিংবা রোজা ভাঙার এমন কোনো আমল পাওয়া গেল। এখন যদি কোনো ব্যক্তি এমন কন্ডিশনে যে রোজা ভেঙে ফেলব, অবস্থা এমন, তো শুধুমাত্র নিয়তের কারণে রোজা ভাঙবে না। আর মনে রাখতে হবে রোজা কি কারণে ভাঙছেন, আপনার কোনো জায়েজ উদ্দেশ্য রয়েছে কিংবা শরীয়ত নির্দেশিত কোনো পন্থা রয়েছে, এমন দুর্বলতা কিংবা অসুস্থতা এই ধরনের অন্য কোনো বিষয় সংঘটিত হয়েছে, রোজারত অবস্থায় এমন কিছু হয়ে গেছে, তো এটি একটি আলাদা বিষয়। সাধারণত এমন হয় না যে ব্যক্তি কিছুটা অসুস্থ হয়ে গেছেন, জ্বর সর্দি, আর তিনি রোজা ভেঙে বসে আছেন। অতপর আমরা এটাও বলি যে অতপর সে যদি ইঞ্জেকশন কিংবা ড্রপের মাধ্যমে রোজা পূর্ণ করতে পারেন, তাহলে এইভাবে করবেন, রোজা ভাঙবেন না, এইভাবে আপনার রোজা পূর্ণ করে নিন, কেননা ইঞ্জেকশন এবং ড্রপের মাধ্যমে রোজা ভাঙে না। সর্বোপরি সারসংক্ষেপ হচ্ছে এটা যে কোনো কারণে যদি রোজা ভাঙার ইচ্ছা করেন, তো এতে রোজা ভাঙবে না যতক্ষণ পর্যন্ত নিয়ম অনুসারে রোজা ভাঙার কোনো আমল পাওয়া যাবে না।
মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি। এই অনুষ্ঠানে আপনারা চাইলে আমাদেরকে কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিতে পারেন বা SMS-এর মাধ্যমে প্রশ্ন পাঠিয়ে দিতে পারেন। ইনশা আল্লাহুল করিম আমরা আপনাদের পক্ষ থেকে আসা প্রশ্ন বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন পর্বে আমরা সামিল করার চেষ্টা করব। হাতে কয়েকটি কল রয়েছে, আমরা আবারও আপনাদের কলের দিকে যাব। যে কল চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
আমার নাম আমজাদ হোসেন আবি। হুজুরের কাছে একটি প্রশ্ন, একটি রোজা ভাঙার কারণে 7টি রোজা রাখার, তাও আবার বিরতিহীনভাবে এভাবে আদায় করা, যদি কেউ অক্ষমতা বা অপারক হয় তাহাতে কি করব?
জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন।
দেখুন, রোজা যদি কেউ ভেঙে ফেলে আর শর্ত পাওয়া গেলে, তো প্রকাশ থাকে যে তাকে ধারাবাহিকভাবে 7টি রোজা কাফফারা হিসেবে রাখতে হবে। এখন আপনি বললেন যে ওয়াকফ ছাড়া আদায় করতে পারবেন না, তো আমি বলবো সেটা কোন কারণ যে যার কারণে কাফফারা রোজা রাখার জন্য তিনি আদায় করতে পারছেন না, তো প্রথমে সে ওজোর সামনে আসা উচিত যে তার কারণ কি। এটার জন্য অবশ্যই উলামায়ে দ্বীনের কাছ থেকে, মুফতিনে কিরামদের কাছ থেকে এটার মাসালা জানা দরকার যে এই কারণে আমি রোজা রাখতে পারছি না, কেননা নর্মালি এটা অনুমতি নেই যে যার ইচ্ছা তিনি কাফফারা রোজা রাখছেন এবং যার ইচ্ছা তিনি খাবার খাইয়ে দিচ্ছেন। যতক্ষণ পর্যন্ত রোজা রাখা তার জন্য সম্ভব এখন না হলেও, তো শীতকালে কোনো সাধারণ মৌসুমে সে ধারাবাহিকভাবে 7টি রোজা রাখতে পারবে, তো সে এভাবে রাখুক। হ্যাঁ, কোনোভাবে তার সামর্থ্য নেই যে রোজা রাখার মতো, তো অবশ্যই তখন দ্বিতীয় অংশে আসবেন যে 60 জন মিসকিনকে খাবার খাওয়াবেন, যাকে সকালে খাওয়াবেন তাকে রাতেও খাওয়াবেন, দুই বেলা খাবার খাওয়াতে হবে, কিংবা এক একজন মিসকিনকে এক একটি সাদকায়ে ফিতরের সমপরিমাণ মূল্য দিয়ে দিবেন। আর এটা সবচাইতে সহজ যে 7 জন ব্যক্তিকে হয় আপনি টাকা দিয়ে দিলেন, তো এতে কাফফারা আদায় হয়ে যাবে, কিন্তু খাবার সেই খাওয়াবেন যার রোজা রাখার শক্তি না থাকে।
মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। জি, প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার নাম মোহাম্মদ মাসুদ। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন, রোজা অবস্থায় রক্ত পরীক্ষা করার বিধান কি, জানিয়ে দিলে উপকৃত হব।
জি মুফতি সাহেব, রোজা অবস্থায় ব্লাড টেস্ট করানো যাবে কি না একটু বিস্তারিত বলুন।
রোজারত অবস্থায় কেউ যদি রক্ত পরীক্ষা করান, ব্লাড টেস্ট করান, তো এটা করতে পারবেন। রোজারত অবস্থায় ব্লাড টেস্ট ইত্যাদি করানো যেতে পারে। কিছু লোক মনে করেন যে রক্ত প্রবাহিত হলে রোজার মধ্যে অসুবিধা হবে। রোজার মধ্যে অসুবিধা হয় না, সেটি উজুর মধ্যে অসুবিধা হয়। যখন সিরিজ প্রবেশ করানো হবে আর এতে রক্ত টানা হলে ডাক্তার বের করে নেন, ল্যাবরেটরির মধ্যে বের করে নেওয়া হয় যে ব্লাড এসেছে। ব্লাড আসার কারণে আপনার রোজার মধ্যে কোনো অসুবিধা হয়নি, রোজার মধ্যে কোনো অসুবিধা হয়নি, বরং তাতে শুধুমাত্র উজু আপনার ভেঙে গেছে, রোজা আপনার যথার্থ রয়েছে। আচ্ছা, কিছু লোক রয়েছেন যারা সিরিজের মাধ্যমে সুগার চেক করেন, তো এই পদ্ধতিতেও আপনি সুগার চেক করতে পারবেন, কোনো ধরনের কোনো নিষেধাজ্ঞা নেই। আর না, রোজার মধ্যে কোনো ধরনের কোনো অসুবিধা হবে, যদিও বা রক্ত এখান থেকে অধিকাংশে প্রবাহিত হয়ে যায়, তো এতে সর্বোপরি উজু ভেঙে যায়। আর অনুরূপভাবে ব্লাড টেস্ট করাতে গিয়েছেন, তিনি সেখান থেকে রক্ত বের করল, তো এতেও উজু ভেঙে যায়। রোজার মধ্যে কোনো ধরনের কোনো অসুবিধা হয় না, রোজা আপনার যথার্থ থেকে যাবে।
মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার নাম আলী হাসান রাকিব। হুজুরের কাছে একটি প্রশ্ন, কোনো ব্যক্তির ঋণ আদায়ের জন্য তাকে কি আমরা যাকাতের টাকা দিতে পারবো, জানিয়ে দিলে উপকৃত হব।
জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন।
ঋণ পরিশোধের সময় আপনি যদি এগুলো যাকাত হিসেবে আদায় করতে চান, তো এখানে সবচেয়ে ভিত্তিগত বিষয় এটি দেখতে হবে যে যার পক্ষ থেকে আপনি ঋণ আদায় করবেন সেই ব্যক্তি যাকাতের হকদার কি না। মানুষ নর্মালি এটা মনে করেন যে যারা ঋণগ্রস্ত তাদেরকে যাকাত দেওয়া যায়, ঋণগ্রস্তকে সে অবস্থায় যাকাত দেওয়া যাবে যখন তার নিকট যা কিছু রয়েছে, যা তার মালিকানায় রয়েছে, ঋণ তারও বেশি। অর্থাৎ ঋণ বের করার পরে নিসাব সমপরিমাণ টাকা না বাঁচলে তো তাকে বলা হবে মকরুস, ঋণগ্রস্ত যাকে যাকাত দেওয়া যায়। যেমন কারো উপরে 5 লক্ষ টাকা ঋণ রয়েছে, এখন তার কাছে মজুদ মালিকানায় যা কিছু প্রয়োজনের চাইতে অতিরিক্ত, এমন ব্যবসায়িক মাল, স্বর্ণরূপ্য এ ধরনের যা কিছু রয়েছে, তা 8 লক্ষ টাকার সমপরিমাণ, তো এখন তার ঋণ পরিশোধের পরেও যে টাকা রয়েছে তো সেখানে অধিক থেকে যায়। এখন এই অ্যামাউন্ট এতটুকু যে 52.5 তোলার সমপরিমাণ মূল্যের হয়ে যায়, তো এই ব্যক্তি যাকাতের হকদার নন। কিন্তু কখনো যদি এমন হয় তার 2 লক্ষ টাকা রয়েছে কিন্তু ঋণ 5 লক্ষ টাকা, তো এমন অবস্থায় তাকে যাকাত দিতে পারবেন। এখন তার এই ঋণ পরিশোধ করতে হবে আপনাকে, তাকে দিতে চাচ্ছেন না, ঋণ মুক্ত করতে চাচ্ছেন, তো তার অনুমতিতে তার ঋণ আপনি পরিশোধ করে দিলে তখনও যাকাত আদায় হয়ে যাবে। অর্থাৎ যার ঋণ রয়েছে তার অনুমতি জরুরি, যে তার সম্মতিতে, তার অনুমতিতে আপনি তাকে বাস বলে দিন যে আমি আপনার ঋণ পরিশোধ করে দিচ্ছি। এটা বলার প্রয়োজন নেই যে আমি যাকাত হিসেবে দিচ্ছি কিংবা এই ভিত্তিতে, সেক্ষেত্রে আমি যে মাসালা বলেছি সেই মাসালা আপনাকে ডিটেলে দেখতে হবে। যাই হোক, আপনি এইভাবে তার অনুমতি নিয়ে নিলেন এবং তার ঋণ আদায় করে দিলেন, তো এইভাবে যাকাত আদায় হয়ে যাবে।
মাশাআল্লাহ, যাকাত সম্পর্কে কাকে দেয়া যাবে, শরীয়তের বিধান কি মুফতি সাহেব বলেছেন। জি, সর্বশেষ প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার নাম দাত হোসেন আবির। হুজুরের কাছে একটি প্রশ্ন, কোনো ব্যক্তি কি এটাও বলা জরুরি যে আমি যাকাত আদায় করতেছি, জানিয়ে দিলে ভালো।
জি মুফতি সাহেব, এই বিষয়ে কী বলবেন, শরীয়তের কী বিধান, যাকে যাকাত দিচ্ছি তাকে বলেই দিতে হবে যেটি যাকাতের টাকা, বা না বলে দিলেও আমাদের যাকাত আদায় হয়ে যাবে, একটু বিস্তারিত বলুন।
যাকাত আদায়ের ক্ষেত্রে এটা জরুরি নয় যে আপনি কাউকে বলে যাকাত দিবেন, যেটি যাকাত, বাস এটা দেখতে হবে তিনি হকদার কিনা, তিনি শরীফ ফকির কিনা কিংবা যাকাতের হকদার কিনা, তাকে যাকাত দিলে যাকাত আদায় হবে কিনা, তো এটা দেখা আপনার জন্য জরুরি। এটা ছাড়া তাকে বলা যে এটা আমি যাকাত দিচ্ছি, এটার প্রয়োজন নেই, বরং বলার দরকারই নেই। কেননা অনেক সময় সামনের ব্যক্তি যাকাতের হকদার, কিন্তু যখন আপনি বলেন এটি যাকাত, তখন নিজের হাত গুটিয়ে নেয়। নিজের হাত গুটিয়ে নেয় তো এমন অবস্থায় আপনি তাকে কোনো কথা বলা ছাড়াই জাকাতের অ্যামাউন্ট দিতে পারেন। বাস অন্তরে নিয়ত রাখুন যে আমি জাকাত এর টাকা দিচ্ছি, আমার জাকাত আদায় করছি। তিনি যেহেতু জাকাতের হকদার তো একেবারে আপনার জাকাত আদায় হয়ে যাবে।
মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে বিভিন্ন প্রশ্নের মুফতি সাহেব আমাদেরকে প্রদান করেছেন। আশা রাখি অনেক কিছু আমরা শিখেছি, জেনেছি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা শরীয়তের বিধানের উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সময় হয়েছে বিদায় নেবার, পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
জ্ঞানী হলো চো শিখরে ওঠার একমাত্র পথ, অগটার ধার মুজব এই মোদের সুপথ।